الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার অশেষ দয়ায় আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। আলহামদুলিল্লাহ, তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আফতার কাদেরী দামত বরকাতুহুমুল আলিয়া, তিনি আলহামদুলিল্লাহ আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করার জন্য তিনি তার প্রতিটি কিতাব, প্রতিটি রিসালার মধ্যে প্রতিটি পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখে থাকেন। সেরকম একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। কেননা যারা দুনিয়াতে থাকা অবস্থায়, তাদের হায়াত থাকা অবস্থায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের কঠিন দিনে তাদের হিসাব নিকাশ সহজভাবে নেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ আমাদের নবী আমাদের জন্য দিয়েছেন যে আমরা দুনিয়াতে আমাদের হায়াত থাকা অবস্থায় যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব, আর কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের হিসাব নিকাশ খুব সহজভাবে নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন আমরা আরও একবার মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামী জীবন এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে এই কোরআনে পাক আল্লাহ তাআলার বাণী সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই কোরআনে পাকের বিশেষত্ব কী এবং এই কোরআনে পাক যে আমাদের উপর যে আমরা কীভাবে জীবন পরিচালিত করবো সে সম্পর্কে কোরআনে পাকে লেখা হয়েছে, কোরআনে পাক আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আমরা কি সত্যিকার অর্থেই এই কোরআনে পাকের বাণীর উপর কি আমল করছি এবং আরও বিভিন্ন বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইল লীগের দাওয়াত ইসলামীদেরকে। ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের মাঝে আমাদের মোবাইল লীগের দাওয়াত ইসলামী এসেছে মাশাআল্লাহ, তাদেরকেও আমরা আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকেও আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে অনুষ্ঠানে যে বিষয় নিয়েছি কোরআনে পাক আল্লাহ তাআলার বাণী সে সম্পর্কে আসুন আমরা আমাদের মোবাইল লীগের দাওয়াত ইসলামীদের থেকে মাদানীপুর শ্রবণ করে নিই। আসুন আমরা প্রথমত আমাদের ফারুক ভাই থেকে এই বিষয়ে মাদানীপুর শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি ফারুক,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এই কোরআন যদি বলতে গেলে এটা হচ্ছে আমাদের জন্য একটা সংবিধান, আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব সেই গাইডলাইন দিবে আমাদেরকে কোরআন। মানব জাতির গাইডলাইন, মানব জাতির সংবিধান হচ্ছে কোরআন। কোরআন আল্লাহ তাআলার কিতাব, এই সংবিধান নাম কোরআন এই জন্য দেওয়া হয়েছে যে আমরা শব্দের অর্থ বিশ্লেষণ করি, কোরআনের কয়েকটা অর্থ পাওয়া যায়, কফ র হামজা। এই কোরআনকে এই জন্য কোরআন নাম রাখা হয়েছে, একটা আয়াত আর একটা আয়াতের সাথে রিলেটেড, একটা আয়াত আর একটা আয়াতের সাথে সংযুক্ত। কোরআনের আরেকটা অর্থ হচ্ছে করুন, মানে পাঠ করা। এমন কোন গ্রন্থ নেই, এমন কোন কিতাব, এমন কোন বই নেই যে বইগুলা অধিক মানুষ পাঠ করে। হয়তো বাংলাদেশের রাইটার যেগুলো আছে সেগুলো বাংলাদেশের জনগণরা পড়ে, আর আল্লাহ তাআলার কিতাব শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে যত মুসলমান রয়েছে প্রত্যেকে কোরআনুল করিমের তিলাওয়াত করে।
সুবহানাল্লাহ,
এই জন্য এটার নাম কোরআন। কোরআন আরেকটা অর্থ হচ্ছে আল জামউ, একত্রিত করা। আল্লাহ তাআলার সৃষ্টি থেকে এই পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত
আচ্ছা
আল্লাহ তাআলা যত কুদরত রয়েছে, এবং কোরআনুল করিমের, কোরআনুল করিম নাজিল হওয়ার পূর্বে আরো অনেক কিতাব, আসমানি কিতাব
জি জি
104টি রয়েছে, তোর মধ্যে 4টা হচ্ছে বড় কিতাব।
জি অবশ্যই।
তো সমস্ত কিতাবের নির্যাস আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে একত্রিত করে,
সুবহানাল্লাহ।
এই জন্য এই কোরআনের অর্থ একটা হচ্ছে একত্রিত করা,
সুবহানাল্লাহ।
আর যদি আমরা পারিভাষিকের দিকে যাই, অর্থ কোরআন কাকে বলি,
আচ্ছা
কোরআন মানে আমরা কি বুঝতে পারি, কোরআন এটা এমন একটি কিতাব, আল মুনাজ্জালু আলা নবীহি, অর্থাৎ এটা এমন কিতাব যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল মাকতুবু ফিল মাসাহিব, যেটা মাসাহিব একটা মানে লৌহে মাহফুজের মধ্যে কি করা হয়েছে, লিপিবদ্ধ
করা হয়েছে।
এই কোরআন এমন একটি কোরআন যার মধ্যে কি নেই কোন সন্দেহ।
আল্লাহ
নেই,
সুবহানাল্লাহ।
এটা হচ্ছে কোরআন। তো আসলে কোরআনুল করিমের অধ্যয়ন, কোরআনুল করিমের বিশ্লেষণ, এটা অনেক একটি ব্যাপক একটা চ্যাপ্টার রয়েছে।
যেমন আপনি যে বিষয়টা বললেন যে অন্যান্য নবীদের উপরেও আসমানি কিতাব নাজিল হয়েছে, কিন্তু কোরআনের পাক এটা এমন একজন নবীর উপর নাজিল হয়েছে যিনি সকল নবীদের সরদার।
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। এবং
আরেকটা কথা, এটার মধ্যে এই কথার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা প্রকাশ পায়, এটা হচ্ছে অন্যান্য কিতাব যে আসমানি কিতাব রয়েছে তার উম্মতগণ তাহরিফ করেছেন, অর্থাৎ বিকৃত করে ফেলছে যখন তাদের নবী মানে গত হয়ে গেছে, জাহির পর্দা করেছে, এরপর ওই উম্মতরা ওই কিতাব সমূহকে তাহরিফ করে ফেলছে,
আচ্ছা
পরিবর্তন করে ফেলছে।
জি,
হক যেখানে সত্য কথা, সত্য কথাকে তারা বিকৃত করে দিয়েছে,
মানে বিভিন্ন মিথ্যা কথা এখানে জয়েন করে দিয়েছে।
আর এই কোরআন,
আল্লাহ,
এর রক্ষক হচ্ছে আল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হিফাজতকারী।
জি, আল্লাহ বলছেন আমি এটাকে নাজিল করেছি, আর এটার হেফাজতকারী হচ্ছে স্বয়ং আমি আল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এটাকে কোনো উম্মত, কোনো বান্দা তারিফ করতে পারবে না।
আল্লাহ,
এটা হচ্ছে কোরআনের মুজিজা এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর দর্শক শ্রোতা খুব সুন্দরভাবে আমাদের মোবাইলে দাওয়াত দিচ্ছেন আমাদেরকে কোরআন, যে আমরা বলি অনেকে আমাদের সাধারণ দর্শকদের, আমাদের হয়তো মনে প্রশ্ন থাকে যে কোরআন শব্দের অর্থ কী বা এটাকে কোরআন কেন বলা হয়, মাশাআল্লাহ সেই সম্পর্কে আমাদের খুব সুন্দরভাবে আমাদের ফারুক ভাই আমাদেরকে বললেন যে কোরআন শব্দের অর্থ কী এবং কোরআনে পাকে কিছু মুজিজা সম্পর্কে আমাদেরকে শোনালেন, মাশাআল্লাহ। এখন আমরা আমাদের অপর মোবাইলে দাওয়াত ইসলামী তাদেরকে, যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, মাশাআল্লাহ। হুজুর, আমাদের আজকে যে বিষয় নিয়েছি সে সম্পর্কে আপনি কী বলবেন প্রথমে?
আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলিহি সালাতাম থেকে শুরু করে আমার হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন এবং মানব জাতির হেদায়তের জন্য ওনাদের উপর বিভিন্ন কিতাবও নাজিল করেছিল। আমরা সকলেই জানি যে এ পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে 100খানা সহিফা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর 4টা হচ্ছে প্রধান কিতাব।
প্রধান কিতাব,
সেই প্রধান 4 কিতাবের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর যে কিতাবটি নাজিল হয়েছিল তা হচ্ছে জাবুর।
জাবুর।
এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর যে কিতাবটি নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইনজিল। এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর যে কিতাবটি নাজিল হয়েছিল সেটি হচ্ছে তাওরাত।
তাওরাত।
এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা নাম হচ্ছে আল কুরআন, সেটি নাজিল হয়েছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আল্লাহ তাআলা দুইভাবে, অর্থাৎ প্রথমত হচ্ছে ওহির মাধ্যমে আমার আল্লাহ তাআলা এই কিতাবগুলোকে পাঠিয়েছেন, কখনো ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়েছেন, অর্থাৎ ওহির মাধ্যমে পাঠিয়েছেন, কখনো পাঠিয়েছেন, আর কখনো কলমে ডিরেক্ট আল্লাহ তাআলা ধারণ করে দিয়েছেন। অর্থাৎ ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু, এটা আমার হুজুর ভালোভাবে বলতে পারবেন, তো ওইদিকে যাচ্ছি না। তো বিভিন্নভাবে এই কিতাবগুলো বিভিন্ন নবী রাসূলের উপর নাজিল হয়েছেন, এছাড়াও যে বাকি 100খানা সহিফা রয়েছে, এখানে এই 100খানা সহিফার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলহি সালাতাম, হজরত ইদ্রিস আলহি সালাতাম, হজরত ইব্রাহিম আলহি সালাতাম, ইনাদের উপরও কিতাব নাজিল হয়েছিল। দেখুন কাউসার ভাই, আমরা কোনো কিছু জানতে গেলে, যেমন কোন একজন ইঞ্জিনিয়ার সে যদি তার মেকানিক্যাল সেক্টর সম্পর্কে জানতে চাই তাহলে তাকে ইলেকট্রনিক বেসড কিতাবগুলো পড়তে হয়। কেউ যদি ডাক্তার হতে চাই তাহলে তাকে মেডিকেল বেসড কিতাবগুলো পড়তে হয়। আর কেউ যদি বিজনেসম্যান হতে চায় তাহলে কমার্স বেসড যে কিতাবগুলো রয়েছে তাকে সেগুলো পড়তে হয়। কিন্তু কুরবান হয়ে যান আমার আল্লাহ তাআলার এই নিয়ামতের উপর, যে নিয়ামতকে বলা হয় এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ যেখানের মধ্যে একজন মুসলমানের জন্য সকল কিছু লিখে দেয়া আছে,
অর্থাৎ
সকল সমস্যার সমাধান আল কোরআন। অজানাকে জানার নাম হচ্ছে কোরআন, অর্থাৎ কোরআনে পাকে কি নেই সে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগে থেকে যা কিছু ওয়াকিয়া হয়েছিল, যা কিছু আছে, যা কিছু হবে, তা পর্যন্ত কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে। দেখুন অনেক কিতাব আছে যা ঘটেছে তাই বলতে পারে, তাই লিখতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন পাক কালাম এটা যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, শুধু তাই নয় কিয়ামত পরবর্তী কি কি হবে তা পর্যন্ত কোরআনে পাকে বয়ান করে দেওয়া হয়েছে। তো দেখুন এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় নিয়ামত।
আপনি দেখেন না, সাধারণ যারা বড় বড় কিতাব লেখক রয়েছে তারা যদি কোনো কিছু ভবিষ্যতে কি হবে এটা হয়তো বা ধারণা বা একটু অনুমান করে লিখলেও বলবে, কিন্তু 100%
কিন্তু কোরআনে পাকের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন হক আর সত্য, এটার মধ্যে লা শাক আমার ফারুক ভাই বলেছিল কোন সন্দেহ নেই। এবং এটাও যে যে ব্যক্তি কুরআনের কোন একটা শব্দ কোন একটা আয়াতকে অস্বীকার করবে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। তো এতে করে এটা বোঝা যায় যে কুরআনে পাকের প্রত্যেকটা কালাম প্রত্যেকটা বাক্য সত্য। এবং শুধু তাই নয় যে এই কুরআনে পাকে যা যা বয়ান করা হয়েছে, যা হয়েছিল তা তো লিখা আছে, যা হবে তাও লিখা আছে। এবং আশ্চর্যের বিষয় যে এগুলো এখন যারা রিসার্চ করছে সেই সকল রিসার্চাররা পর্যন্ত যখন রিসার্চ করে তখন এই কোরআনে পাকের আয়াতগুলোকে রিসার্চ করতে করতে তারাও মুসলমান হয়ে যায় এবং ইসলামের ছায়া তুলে তারা চলে আসে। এটা আসলে আমাদের জন্য অনেক বড়
কথা। যে কথাটা বললেন যে রিসার্চ করছে এবং এখান থেকে জ্ঞান অর্জন করছে, তো বর্তমানে বিভিন্ন বিষয় দেখবেন আপনি হয়তো বা কেউ অমুক বিষয়ের ব্যাপারে সে জানছে না বা অমুক বিষয়টা সে খুঁজে পাচ্ছে না বা এটা বের করতে পারছে না, কিন্তু আপনি যে একটা বিষয় কিছুক্ষণ আগে বললেন যে কোরআনে পাক এটা এমন একটি কিতাব যেটার মধ্যে দুনিয়ার সকল জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে। হয়তো বা আমাদের দুনিয়াতে এমন কোনো হয়তো বা ব্যক্তি হয়তো বা এখনো আসেনি যে হয়তো এটাকে রিসার্চ করে সেই না পাওয়া জিনিসটা খুঁজে বের করবে। আমাদের হয়তো বা জ্ঞানের মানে কমতি যেটা রয়েছে, কোরআনে পাকের মধ্যে দুনিয়ার সকল জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছে,
সকল জ্ঞান দিয়ে দিয়েছে।
হ্যাঁ দর্শক, আমরা শ্রবণ করছি আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে। খুব সুন্দরভাবে আজকে যে আমরা বিষয় নিয়েছি কোরআনে পাক সম্পর্কিত নিয়ে, মাশাআল্লাহ, এক ইসলামী ভাই আব্দুর রহিম তিনি আমাদের কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন যে বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করার জন্য সবাইকে অনুরোধ করতেছি, আল্লাহ কবুল করুক। যে অবশ্যই মাশাআল্লাহ আমাদের নিজেদেরও দরুদ শরীফ পাঠ করা উচিত, সাথে সাথে মাশাআল্লাহ অপরকেও আমাদের এই উৎসাহ প্রদান করা উচিত। অপরজন ইসলামী ভাই তাও কমেন্ট করেছেন, নাম আল হেলাল, তিনি লিখেছেন অনেক সুন্দর আলোচনা মাশাআল্লাহ। যে অবশ্যই আলহামদুলিল্লাহ কোরআনে পাক এর আলোচনা, কোরআনে পাক এটা এমন একটা বিষয় যেটা আমাদের অবশ্যই এটা আমাদের জানা উচিত এবং এর উপর আমাদের আমলও করা উচিত। অপরজন ইসলামী ভাই তাও আমাদের কমেন্ট করেছেন যে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতুহু। তিনি লিখেছেন ওমান থেকে যে ইসলামী জীবন আজকের বিষয় মাদানিফুল কোরআনে করিম আল্লাহ তাআলার বাণী শ্রবণ করতেছি মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত নসিব করে কীভাবে হয়তো বা তিনি লিখেছেন, নাম হচ্ছে শাহ আলম। আসুন আমরা ইনশাআল্লাহ কিছু কল নিব, যে আমাদের কল শুনিয়ে দিন।
ওয়ালাইকুম
আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইসলামী জীবন অনুষ্ঠান একটা সুন্দর প্রোগ্রাম, প্রতি সপ্তাহে দেখা হয়, কিন্তু অনেক কিছু শিখা যায়। আমি কোরআন শরীফ শিখলাম, শিখার পর যদি ভুলে যাই ওইটার ব্যাপারে মাদানি ফোন দিলে মেহরবানি হবে।
আচ্ছা মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বিষয় আমাদেরকে উপলব্ধি আমাদের লক্ষ্য করিয়ে দিয়েছেন যে অনেক সময় আমরা কোরআনে পাক হয়তো বা ছোটবেলায় শিখেছি,
কিন্তু হয়তো বা দুনিয়াতে বিভিন্ন কাজকর্মে আমরা এমনভাবে ব্যস্ত হয়ে যাই যে কোরআনে পাক পড়াও ভুলে যাই। তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আমাদের মোবালিকা দাওয়াত ইসলামের দিকে আরও মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ। আসলে আমরা আমাদের আজকে অনুষ্ঠানে যে বিষয় নিয়েছি কোরআনে পাক আল্লাহ তাআলার বাণী, সে সম্পর্কে আসলে আমাদের মোবালিকা দাওয়াত ইসলামের দিকে আরও কিছু মাদানী ফুল শ্রবণ করবো। জি করব।
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই কোরআনুল করিম যখন নাজিল হচ্ছে,
আচ্ছা,
যারা সে সময় অমুসলিম ছিল তারা অপবাদ দিতে লাগলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নাউযুবিল্লাহ মিন জালিক, এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলা হচ্ছে, এটা কোনো আল্লাহ তাআলার বাণী নয়।
নাউযুবিল্লাহ,
আল্লাহর সাথে সাথে কোরআনুল করিমে ইরশাদ করেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ।
আচ্ছা,
আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা এই কিতাব যা আমি নাজিল করেছি আমার হাবিবের উপর সেটার মধ্যে যদি তোমরা সন্দেহ পোষণ করো, فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, তাহলে ওই কোরআনের মতো একটি সুরা নিয়ে আসো, যদি এটার মধ্যে তোমরা সন্দেহ করো, এটা যে আমার কালাম আমার বাণী এর উপর যদি তোমরা সন্দেহ করো, তাহলে এর মতো একটা ছোট সুরা সুরা কাউসার নিয়ে আসো।
মানে এই কোরআনের পাকিটটা, কোরআনের পাকের প্রতিটি কথা প্রতিটি শব্দ এমন যে বলা হয় তোমাদের এটা অস্বীকার করো, তাহলে এরকম সুরা বা এরকম বাণী তোমরা নিজেরা নিয়ে আসো,
এরকম আনতে পারে নাই। আল্লাহ বলছেন, ফাইল লাম তাফালু ওয়া লাম তাফালু,
আল্লাহ,
তারা তো আনতেই পারবে না, সুরা না একটা আয়াতও আনতে পারবে না,
আল্লাহ,
তাদের সেই ক্ষমতা নাই। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া দুউ শুহাদা আকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত পণ্ডিত আছে, যত কবি লেখক, যত যতজন রয়েছে, লক্ষ হোক কোটি হোক, সবাইকে যদি একত্রিত করে একটা সুরা আনতে পারো, একটা আয়াত, একটা শব্দ আনতে পারো, তাহলে তোমরা নিয়ে আসো, যদি তোমরা সন্দেহ করো যে এটা মুহাম্মদের কথা, নাউযুবিল্লাহ, তাহলে তোমরা সুরা নিয়ে আসো, তারা তো আনতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা কখনো আনতে পারবে না, তাদের সেই ক্ষমতা নাই। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বোনের জামাইয়ের ইসলাম গ্রহণের কথা শুনেছে,
আচ্ছা,
তাকে হত্যা করার জন্য বোনের ঘরে গেল,
মানে গিয়েছে হত্যা করার জন্য।
জি জি,
মানে ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছে,
কেন গ্রহণ করেছে, তো ঘরে যখন গিয়েছে সেই সময় আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কোরআন তিলাওয়াতরত অবস্থায় ছিল,
আল্লাহ সুবহানাল্লাহ,
তিনি দরজার আড়াল থেকে কোরআন করিমের তিলাওয়াত শুনেছে, এখন ইসলাম
ধর্ম গ্রহণ
করেননি। এরপর গিয়ে ঘরে প্রবেশ করে বোন বোনের জামার উপর কি করা হচ্ছে, অত্যাচার করেছিল তিনি। এরপর বোন এবং বোনের যে জামাই রয়েছে কখনো তো ইসলাম ত্যাগ করবে না, যদিও নিজে মরে যাক কিন্তু কখনো ইসলাম ত্যাগ করবে না,
প্রাণ উৎসর্গ করে দেবে কিন্তু।
জি জি। এরপর অবশেষে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বোন, আমি আসার পূর্বে তুমি কি গুনগুন করে এত সুন্দর করে তুমি কি পড়তেছিলে,
আল্লাহ সুবহানাল্লাহ।
তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন বললেন, হে ভাই, যেই কিতাব আমি পড়ছিলাম ওইটা ধরার আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, তুমি পবিত্রতা অর্জন করো। এরপর কোরআনুল করিমের তিলাওয়াত শুরু করলেন আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন। এই কোরআনুল করিম তিলাওয়াত শুনতে শুনতে ওনার কল
পরিবর্তন হতে লাগলো, সুবহানাল্লাহ।
তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বোন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমি বলতেছিলাম যে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর বিগলিত হয়েছে, ইসলামের দিকে ঝুঁকে গেছে এই কোরআনুল করিমের তিলাওয়াত,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এটা হচ্ছে কোরআনুল করিমের একটা বড় মুজিজা।
দেখেন, কোরআনের পাক এমন একটি কিতাব, এমন একটি কোরআনের পাকের বাণী যেটা শ্রবণ করে ভেতরমী মুসলমান হয়ে যাচ্ছে। দেখুন তো, আপনি এই বিষয়ে কি বলেন, আপনার যে কোরআনের পাকের আয়াত যখন আমরা শ্রবণ করি, কোরআনের পাকের তেলাওয়াত যখন আমরা শ্রবণ করি, এটা আমাদের অন্তরে প্রশান্তি মানে অন্তরে যেটা খুরাগি বলে আমরা, যেরকম মানুষ আজকে আমাদের কি দা লাগলে আমরা খাবার খাই, ঠিক সেরকম অন্তরে একটা প্রশান্তি কোরআন পাকে তেলাওয়াত বা করা বা শ্রবণ করা
কেনই বা হবে না কাউসার ভাই, কেননা আল্লাহ তাআলা বলেছেন যে অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহ তাআলার জিকির।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলার পাক কালাম যে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার পাক কালাম যে পড়বে পড়াবে। হাদিসে কুদসিতে এ ব্যাপারে এসেছে যে আল্লাহ তাআলার ইরশাদ করেন যার সর্বমুখী কিছুটা এরকম, যে ব্যক্তি কোরআন পড়ানো এবং তিলাওয়াতের কারণে কোনো কিছু চাইতে পারলো না, কাউকে কোরআন পড়ালো বা নিজে পড়লো এই সময়ের মধ্যে কিছু চাইতে পারলো না, তাহলে আল্লাহ তাআলা তাকে প্রার্থনাকারী চাইতেও বেশি দান করে। অর্থাৎ অন্য কোনো প্রার্থনাকারী যে প্রার্থনা করে তার চাইতেও বেশি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে দান করেন। তো দেখুন কোরআনে পাকের ফজিলত কেনই বা হবে না। কোরআনে পাক আজকে দেখুন আমি যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের কোরআনে পাকের সুরা শুরু, আমাদের কোরআনে পাক শুরু হয় কিন্তু বা দিয়ে,
বা দিয়ে,
ঠিক আছে না? তো এই এই আয়াতটাতে কি ফজিলত আমরা একটু শ্রবণ করি আমাদের চ্যানেল দর্শকবৃন্দ। বলা হচ্ছে রিওয়ায়াতের মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে বলা হয় ইসমে আজম। বলা হচ্ছে যে ব্যক্তি ইসমে আজম সহকারে দোয়া করবে তার দোয়া কবুল করা হবে। তার দোয়া কবুল করা হবে। তো আমি অন্যান্য সুরা তো এগুলো এখনো আলোচনাই করিনি, তাহলে শুধু প্রথম আয়াত যেটা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এটার ফজিলত সম্পর্কে যদি বয়ান করতে চাই, তাহলে তো আজকে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু এটার আলোচনা শেষ হবে না। এছাড়াও আমাদের আরো অনেক সূরা রয়েছে যেগুলো পাঠ করলে আমাদের অসংখ্য সমস্যা অসংখ্য পেরেশানি দূর হয়ে যায়। কৌশল ভাই আপনি আমাকে হয়তোবা বলেছিলেন অনুষ্ঠানের আগে যে কিভাবে মানুষের অভাব অনটন দূর হবে। দেখুন আজকে আমরা বলি যে আমার এই এই পেরেশানি ওই পেরেশানি, যে ব্যক্তি প্রত্যেকদিন রাতে সূরা ওয়াকিয়া পড়বে সে কখনো অভাবগ্রস্ত হবে না।
সুবহানাল্লাহ, আসলে লিয়াকত আপনি যে বিষয়টা বলছেন না, মানে যে বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছেন যে কুরআন পাকের অমুক আয়াত বা কুরআন পাকের অমুক সূরা পড়লে যে অভাব দূর হওয়া বা অমুক ফজিলত বা অমুক ফজিলত, যদি আপনি আজকে যদি আমার অনুষ্ঠানে যদি এই দেড় ঘন্টা না দুই ঘন্টা না বা সারা দিন রাত যদি বর্ণনা করি, একটা সূরার একটা আয়াত পাঠ করার কি ফজিলত কি মহত্ব রয়েছে, অথবা শেষ করা সম্ভব হবে না? তারপর আমার দর্শকতা উৎসাহের জন্য ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আরো মাদানি ফুল এ বিষয়ে আরো জানবেন ইনশাআল্লাহ। কিছু কল নিব, জি আমাদের কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি জামশেদুল ইসলাম আত্তারি চট্টগ্রাম থেকে বলছি। ইসলামী জীবন অনুষ্ঠান খুবই সুন্দর একটি অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের যে বিষয় রয়েছে আল্লাহর বাণী কোরআনে পাক, আমি অনুরোধ করব এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোরআনে পাকের কিছু বিশেষত্ব আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতেন।
আপনি
বগুড়া থেকে আমাদের কল করেছেন, জি এভাবে মাদানী ছিলেন বাংলাদেশে থাকুন, অনেক কিছু আমাদের জানার সৌভাগ্য হবে, এবং আপনার পাশাপাশি আপনার যারা প্রতিবেশী রয়েছে আপনার বন্ধু বান্ধব তাদেরকেও দাওয়াত দিন, ইনশাআল্লাহ তারাও আপনার মাধ্যমে অনেক নেকি হাসিল করার সৌভাগ্য হবে। জি ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের কল এস এম এস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কল বা এস এম এস আমাদেরকে আপনাদের মতামত বা প্রশ্ন পাঠাতে পারেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কল এস এম এস আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীর করানোর জন্য। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানের যে বিষয়ে আল্লাহ তাআলার বাণী কোরআনে পাক। শ্রবণ করছিলাম আমরা মোবালিকা দাওয়াত ইসলামী থেকে যে আজকে আমরা বলি হুজুর আমার অমুক পেরেশানির মধ্যে আমি লিপ্ত, আমার অমুক অভাব, আমার বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে আমি লিপ্ত, কিন্তু এই সব কিছুর সমাধান মানে আল্লাহ তাআলা আমার কোরআনে পাকে দিয়ে দিয়েছেন। লেখক ভাই এরকম না যে দেখেন আমরা আসলে আমাদের কাছে মানে পথ সব খোলা রয়েছে, আমাদের কাছে সব মাধ্যম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু তাকার পরে আমরা ওই পথের দিকে
তাহলে দেখা যাবে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যে কিতাবটা পাঠ করা হয় সেটা হচ্ছে কুরআনে পাক। এবং কুরআনে পাক এমন কিতাব যেটার মুখস্থকারী কয়জন এটা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, যে এটার মুখস্থকারী অর্থাৎ হিফজ হিফজ কয়জন করেছে, হাফিজে কোরআন কয়জন রয়েছে এ পর্যন্ত, কেননা কোরআনে পাক সেটা 1400 বছর আগে দুনিয়ার জমিনে এটা নাজিল হয়েছিল, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনে পাক কয়জন মুখস্থ করেছে এটা আজ পর্যন্ত কেউ বলতে
এখানে একটা
পারবে না।
কথা তো, এমন কেউ নাই যে হয়তো বা কেউ কোনো লেখকের কিতাব পড়ে কিন্তু সে তো মুখস্থ
মুখস্থ করতে পারে না,
পারেও না,
পারে না বা করলো এগুলোর সংখ্যা গুটি কয়েক। কিন্তু কোরআনে পাক এমন কিতাব যেটার মুখস্থকারীর সংখ্যা আজ পর্যন্ত কেউ কখনো বলতে পারেনি। কোরআনে পাকের কোন আয়াত আজ পর্যন্ত কোন সায়েন্টিস্ট ভুল প্রমাণ করতে পারেনি। এবং যখনই কোন কোরআনের আয়াতকে রিসার্চ করতে গিয়েছে, অনেক সায়েন্টিস্ট এমন রয়েছে যারা ইসলামের ছায়াতলে চলে এসেছে এবং প্রত্যেকটা আয়াত বৈজ্ঞানিক তথ্যের বিপরীত নয়।
দেখেন আসলে ইসলাম তো প্রথম তো কোরআনে পাক না,
জি জি,
কোরআনে পাক থেকেই তো সায়েন্স এগুলাই বিভিন্ন এগুলো পড়ে আসছে। হ্যাঁ, তো এরা প্রথম যে বিষয়টা হচ্ছে আমার ইসলাম, আমার কোরআনে পাক, হয়তো বা ভুল হতে পারে সায়েন্স কিন্তু কোরআন পাক কখনো ভুল হতে পারে না।
কোরআন করিম তো 1400 বছর আগে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে,
জি,
কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু বর্ণনা কোরআনে পাকে রয়েছে। গবেষণায় দেখা গেছে, আমার লিয়াকত ভাই বলেছেন যে অনেক গবেষক কোরআনকে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে, এমনকি অনেক বৈজ্ঞানিক তথ্য তারা আগে দিয়েছে একরকম, পরবর্তীতে যখন সংশোধন করা হয়েছে
জি
তখন দেখা যাচ্ছে যে সেটা কোরআনের সাথে মিলে গেছে। আল্লাহ তাআলা তো এর আগে যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা জমিন আসমান সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন কিভাবে সৃষ্টি করেছে এবং চন্দ্র সূর্য এগুলার প্রকৃতি কিরকম, কিভাবে ঘুরে, তারা কিভাবে কক্ষপথে তারা গুণ্যমান রয়েছে, এগুলো বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে গেছে। যে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন রিচার্জ করে না, কোরআন নিয়ে কি তারা চিন্তা করে না, ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে সেখানে বিভিন্ন কথা থাকতো, বিভিন্ন ধরনের ইখতিলাফ মতবিরোধ থাকতো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে যে কথা বলেছেন এবং শেষে গিয়ে যত সূরা রয়েছে 114টি সূরা,
জি,
এর মধ্যে কোনো কথার মধ্যে হেরফের নেই। এটা থেকে বোঝা যায় যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি এই কিতাবের লেখক একাধিক হতো, এই কিতাবের সম্পাদনকারী কেউ থাকতো, তাহলে বোঝা যেত যে এখানের মধ্যে কি রয়েছে, হেরফের রয়েছে, এখানে মতবিরোধ রয়েছে। এখানে তো কোনো মতবিরোধ নেই। আর আমাদের উচিত কোরআনকে গবেষণা করা, কোরআন পড়া। অনেক উলামায়ে কিরাম বলেছেন,
জি,
যে রেওয়ায়েতের মধ্যেও রয়েছে কোরআন তেলাওয়াত করা সওয়াব এক গুণ। আর যদি সেটার অর্থ সহ সেটার মফহুম কি, সেটার মানে মকসদ কি আল্লাহ তাআলার, এগুলো যদি আমরা তাফসীর সহকারে জানি তাহলে এর সব আরো দ্বিগুণ রয়েছে। আমরা বুঝতে পারবো যে কোরআনে কি রয়েছে।
বেশক
কোরআনে আমরা যা কিছু চাইব সব কিছু রয়েছে। তো আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি এই কিতাব আপনার উপর নাজিল করেছি এমন কোনো বিষয় নেই যা আমি বাদ দিয়ে, সবকিছু আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যত কিছু দরকার সবকিছু আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করেছে। আমরা হয়তো আমাদের জ্ঞান না থাকার কারণে, কোরআনের গবেষণা না থাকার কারণে আজকে আমরা বলছি এটা পাচ্ছি না, এটা কোথায় পাবো, আমরা সায়েন্টিস্টদের শরণাপন্ন হই। কোরআন করিমের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছে। মুসলমান আমরা রয়েছি, এমনকি মুসলিমরা পর্যন্ত এই কোরআন থেকে রিচার্জ করে তারা নতুন নতুন তত্ত্ব দিচ্ছে। তাদের তত্ত্ব শুনে আমরা অবাক হয়ে যাই, আসলে এই তত্ত্ব তো তার নিজের থেকে দেয় নাই, এই তত্ত্ব আমার আল্লাহ তাআলার কিতাব থেকে সেই বলছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফারুক ভাই খুব সুন্দর বিষয় আসলে দোস্ত আমরা শ্রবণ করছি আমাদের ফারুক ভাই থেকে, যে কোরআন পাকের বিশেষত্ব আসলে। বা ফারুক ভাই যে বিষয়গুলো বললেন, আমরা হয়তো বা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা হয়তো বা এই কোরআন পাক সম্পর্কে জানছি না, বা এই কোরআন পাক সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়তো বা হচ্ছে না, আর আমরা চেষ্টাও করছি না। আসলে যেরকম আপনি আর কি বলেন, কোরআনের বিশেষত্ব আমি কিছুদিন আগে বলছিলাম,
আসলে আরেকটা বিষয় হচ্ছে যে কোরআনে আপনি কোন কিতাব দেখবেন যেটার মধ্যে সকল বিষয় নিয়ে আলোচনা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনে পাক এমন কিতাব যে যে কিতাবের মধ্যে কোনো আলোচনার কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ প্রত্যেকটা বিষয় সেখানে আলোচনা করা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে যে আমি যদি কোনো একটা কিতাব পড়ি, সেটা হচ্ছে ধরুন আমি কোনো দার্শনিকের কিতাব পড়লাম, সেটা একবার দুইবার পড়ার পরে আমার হয়তো বা মনের মধ্যে একটা কি চলে আসতে পারে, সেটা সেটার প্রতি অনাসক্তি চলে আসতে পারে,
কয়েকবার
বিরক্তি চলে আসতে পারে। এরপরে আমি কোনো আপনার কি বলে আমি কোনো যে কোনো কিতাব উপন্যাস পড়লাম বা সাহিত্য পড়লাম, যে কোনো কিতাব আমি পড়লাম, সেটা দুই একবার পড়ার পর আমার অনাসক্তি চলে আসে। কিন্তু দেখুন আল্লাহ তাআলার কত বড় দয়া, কত বড় এহসান, কত বড় নিয়ামত যে আল্লাহ তাআলা যে পাক কালাম আমাদেরকে দান করেছেন, সেই পাক কালাম আমরা বারবার পড়ার পরও আমাদের থেকে ভালো ভালো লাগে। একটা জিনিস চিন্তা করুন আপনি, যারা আমরা মুসলমান রয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজে প্রত্যেকে নামাজে কোরআনে পাকের তিলাওয়াত করি, কিন্তু কখনো আমাদের বিরক্তি আসে না। প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহাটাকে লাজিম আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই সূরা ফাতিহা আমরা প্রত্যেক ওয়াক্তে পড়ছি, প্রত্যেক নামাজে পড়ছি, কিন্তু কেউ বলতে পারবে না সূরা ফাতিহার প্রতি আমার অনাসক্তি এসেছে, বা কেউ বলতে পারবে না আমি আজকে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে পারবো পড়তে চাই না, এটা কেউ আজকে কেউ বলতে পারে না। তো দেখুন আল্লাহ তাআলার এই পাক কালামের বাণীর এইগুলো কেমন মিঠা, কেমন মধুর, যে এগুলোর এগুলো পড়লে আরো ভালো লাগে। আর কোরআনে পাক এমন কিতাব যার ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি,
জীবনে পারবেও না,
জীবনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ বের করতে পারবে না,
পারবেও না,
পারবেও না। এটা হচ্ছে এমন নির্ভুল কিতাব। কিন্তু দুর্ভাগ্যের সাথে আজকে বলতে হচ্ছে যে আজকে আমরা অনেক মুসলমান রয়েছি যারা আলিফ বা তা সা এগুলো শিখতে অনেক আমরা অনাগ্রহ দেখাই, অর্থাৎ আমাদের দুনিয়া সকল কিছু করার তো টাইম আছে, কিন্তু এই হরফগুলো শিখার এবং পাক কালাম খুলে দেখার আমাদের টাইম থাকে না। তো এটা আমাদের অনেক দুর্ভাগ্যের বিষয়।
বিষয়টা বলেছেন যে আমাদের ফারুক ভাই বললেন যে বিষয়টা যে কোরআনে পাক আমাদের পড়া উচিত, আমাদের এটা সম্পর্কে জানা উচিত। আমরা হয়তো বা দুনিয়া অন্যান্য কিতাব পড়ছি, আমি হয়তো বা কোনো সায়েন্টিস্ট থেকে এই কথাটা শুনে আমি অনেক অবাক হয়ে যাচ্ছি যে এটা এই বিষয়টা ওর আমাদেরকে উদাহরণ দিয়ে দিয়েছে, কিন্তু সেটার মূল বিষয়টা হচ্ছে কোথা থেকে এসেছে, কোরআনে পাক থেকে। তো যেটা আমাদের খুব আমরা আমাদের জন্য এটা শেখা, যেটা বললেন যে আমরা হয়তো বা আজকে আলিফ এভাবে আমরা উচ্চারণ করাও হয়তো মাকার সাথে আমরা জানি না। এক দর্শক আমাদের কল করেছেন যে হয়তো বা হেলাল ভাই হয়তো বা তিনি কল করেছেন,
পড়ে যদি ভুলে যায়,
জি জি, আমরা কোরআন পড়ে ভুলে যাই, আমরা ছোটবেলায় পড়েছি এখন পড়ে ভুলে গিয়েছে
না পড়ার কারণে,
না পড়ার কারণে। এই বিষয়ে আমাদের
কোরআনে এমন তথ্য এখনো রয়েছে যে তথ্যগুলার মানে রহস্য উদ্ঘাটন এখনো
হয়নি,
অনেক সায়েন্টিস্ট এখনো রিসার্চ করছে, গবেষণা করছে, এখনো বের করতে পারেনি। তো মাত্র কয়েকটা বিষয় তারা কোরআনুল করিম থেকে কি করেছেন, আবিষ্কার করেছে, এখনো রিসার্চের শেষ নেই যারা সায়েন্টিস্ট রয়েছে। তো কোরআনুল করিম এটা এমন একটি কিতাব, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন হুদাল্লিল মুত্তাকী, এই কোরআন হচ্ছে মুত্তাকী যারা রয়েছে তাদের জন্য পথ প্রদর্শক।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমরা যদি হেদায়েত পেতে চাই, হেদায়েতের বাণী যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের জন্য কোরআন রয়েছে।
সুবহানাল্লাহ।
তো আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো, আমরা বেশি বেশি কোরআনুল করিমের তিলাওয়াত করি। এটা মানে এই কোরআনুল করিমের তিলাওয়াত এর প্রতি কখনো আমাদের অনাসক্তি আসবে না। অন্যান্য কিতাব পড়লে, অন্যান্য তো অন্যান্য বই পড়লে আমাদের অনাসক্তি চলে আসে, কিন্তু কোরআন পড়লে কোনো অনাসক্তি আসবে।
স্যার ফারুক আপনি যে বিষয়টা বললেন যে কোরআনে পাক যে আজকে আমরা হয়তো ভুলে গিয়েছি, কিন্তু আমাদের এটা আবার মনে করা উচিত। বা দেখেন আজকে সাধারণত দুনিয়াতে মানুষ কোনো কিছু যখন চায় তখন সে কিন্তু ওই বিষয়টা অল্পতে কিন্তু পায় না। আজকে আমি ব্যবসা করছি, সে ব্যবসাকে কামিয়াব করার জন্য সে একমাত্র এটাকে শেখার জন্য তার 20 বছর 30 বছর 40 বছর খেলে এই শুধুমাত্র কি জন্য, কীভাবে বিজনেসটা করতে হয়, কীভাবে বিজনেস আমি ভালো ফিউচারে কামিয়াব হতে পারবো বা আমি এটাকে সফল হতে পারবো, সেগুলো শেখার জন্য, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সে কীভাবে ইঞ্জিনিয়ারিং এগুলো পড়তে হয় বা এগুলো করতে হয় কি, এদের জন্য সে অনেক ডিগ্রি বা অনেক কিছু করছে। তো যেটা কোরআনে পাক এটা শেখা, এটার উপর পড়া, এটার উপর আমল করা, যেভাবে আমরা গুরুত্বটা দুনিয়ার দিকের জন্য দিচ্ছি সেরকম তার সাথে আরো হাজার গুণ বেশি গুরুত্ব আমাদের কি কোরআন পাক শেখার জন্য কি দেওয়া উচিত নয়?
অবশ্যই।
এই বিষয়ে আপনি কি বলেন যে আমাদের মন মানসিকতার ব্যাপারটা, যে আমাদের কোরআন পাক শেখার ব্যাপারটা, কোরআন পাক পড়ার ব্যাপারটা যে একটু উৎসাহ ব্যাপার, এই বিষয়ে আপনি কি বলেন?
আসলে দেখুন এটা অনেক বড়ই আফসোসের বিষয় কাউসার ভাই, যে আমার রবের কালাম পড়ার আমার টাইম নেই, এটা অনেক বড় আফসোসের বিষয়। আর যারা মানে চ্যানেল দর্শক আমাকে শুনছেন, আজকে আপনাদের অনেকের যারা একটু অ্যাডাল্ট হয়ে গিয়েছেন, যারা বড় হয়ে গিয়েছেন বা যারা বিভিন্ন কাজকর্মের মধ্যে এখন ব্যস্ত হয়ে গিয়েছেন, তাদের মনের মধ্যে এটা প্রশ্ন আসতে পারে যে আমি ছোটকালে শিখেছিলাম, এখন না পড়তে না পড়তে আমার হরফগুলো ভুলে গিয়েছি বা আমার সঠিকভাবে আদায় হচ্ছে, এখন আমি কি করব। দেখুন, আফসোসের কোনো বিষয় নেই, আল্লাহ তাআলা আপনাকে এখন সময় দিয়েছে, তাই না? আজ আমি জীবিত আছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। তো আমার এই হায়াতকে আমি কাজে লাগাই, কেননা দেখুন আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা নামাজ আদায় করছি, নামাজ আপনার তখনই পরিপূর্ণভাবে আদায় হবে যখন নামাজের মধ্যে যে সূরাগুলো রয়েছে, যে আয়া, যে রুকুগুলো রয়েছে, যে সিজদাগুলো রয়েছে, এগুলো সঠিকভাবে আপনি উচ্চারণ সহকারে আদায় করতে পারবেন। এখন আপনি নামাজ পড়ছেন কিন্তু সূরাগুলো যেভাবে এমনি তড়িঘড়ি করে পড়ে ফেলছেন, কিন্তু আপনার কোনো হরফের ঠিক ঠিকানা নাই, মাখরাজের ঠিক ঠিকানা নাই, তো এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। দেখুন, আজকে আমি সব কিছুকে টাইম দিচ্ছি, তাই না? আমার ফ্যামিলিকে টাইম দিচ্ছি, আমার ব্যবসাতে টাইম দিচ্ছি, আমার চাকরিতে টাইম দিচ্ছি, আমার স্টাডিতে টাইম দিচ্ছি, কিন্তু পাক কালাম শেখার জন্য কতটুকু টাইম দিচ্ছি? বা আমি কি কখনো কোনো সুন্নি আলিমে দিনের কাছে আমার এই জিনিসগুলো যাচাই বাছাই করিয়েছি যে হুজুর দেখুন আজকে আমি আপনাকে একটা সূরা শোনাবো, আপনি আমাকে এটা জাস্টিফাই করে বলুন যে আমার এখানের মধ্যে কোনো ভুল আছে কিনা। হয়তো বা গুটি কয়েকজন ব্যতীত এগুলোর প্রতি কারো ভ্রুক্ষেপ নেই। তো এই জিনিসগুলো যদি আমরা না করি, এ আমরা আল্লাহ তাআলার কালাম শেখার জন্য যদি টাইম না দেই, তাহলে কিয়ামতের দিন আমরা ফেঁসে যাব। কারণ আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে যে তোমাকে তো সময় দেওয়া হয়েছিল, তুমি এই সময়কে কতটুকু ইউজ করেছো। আমি যদি বলি যে আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমার কাজকর্ম ছিল, তাহলে তো এগুলো কোনো কাজে আসবে না। কিন্তু দেখুন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন,
সুবহানাল্লাহ,
কাউসার ভাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফি সাবিলিল্লাহ প্রত্যেক দিন অসংখ্য মুসলমানকে, শুধু সেটা ছোট বাচ্চা নয়, সেটা বয়স্ক ইসলামী ভাইদেরকে পর্যন্ত আজকে আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ কোরআনে পাক শিখাচ্ছেন।
সুবহানাল্লাহ,
প্রত্যেক দিন আপনি দেখুন অনেক জায়গায় আপনারা দেখবেন বালেগান, প্রাপ্ত বয়স্কদের জন্য মাদ্রাসাতুল মদিনা বালেগানের ব্যবস্থা করা হয় দাওয়াত ইসলামীর উদ্যোগে বিভিন্ন মসজিদে মসজিদে। সেখানে একজন ইসলামী ভাই অনেকগুলো ইসলামী ভাইদেরকে উনি কোরআনে পাক শিখিয়ে থাকেন। এছাড়াও আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ ইয়াজ্জাবাজাল যে দাওয়াত ইসলামের আরেকটা ডিপার্টমেন্ট, সেটি হচ্ছে মাদ্রাসাতুল মদিনা অনলাইন। অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি কোরআনে পাক শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কমবেশ 10,000-এরও বেশি অনলাইনের মাধ্যমে কোরআনে পাক শিখছেন এবং কমবেশ 70টা দেশ থেকে এই কোরআনে পাক শিখার ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকেও আপনি অনলাইনের মাধ্যমে কোরআনে পাক শিখতে পারবেন, আপনার যে প্রান্তে থাকুন না কেন। মানে যেন দর্শকবৃন্দ, হয়তো বা আজকে আপনারা অনেকেই প্রবাস থেকে আমাকে শুনতে পাচ্ছেন, আপনাদেরকেও বলবো যে আপনারা যে প্রান্তে থাকুন না কেন, আপনার মনের মধ্যে, আচ্ছা প্রথমত আমার মনের মধ্যে এটা আনতে হবে যে আমি কোরআনে পাক শিখবো।
দেখেন, আপনি বলছেন যে আমি আজকে হয়তো বা অনলাইনে বা শিখবো, এবং মাশাআল্লাহ আমি এই বিষয়টাও বলে দিই। আপনি যদি বলেন যে দর্শক শ্রোতা যে আমি সারাদিন তো ব্যস্ত থাকি, আমি রাতে 12টার পর ফ্রি হই বা রাতে 11টার পর ফ্রি হই বা আমি সকালে 5টার পর ফ্রি হই বা 6টার পর ফ্রি হই,
জি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো ব্যস্ত আমরা কয়জন আছি?
আল্লাহ, যিনি ইমাম ছিলেন
উনি ব্যস্ত ছিলেন তো আল্লাহ রাসূলের
রাসূল, না না, ওনার ব্যবসার চাইতে এখন কত ওনার মতো বড় ব্যবসায়ী আমাকে আজ আজকের যুগে দেখান, কত বড় বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ওনার ব্যবসা এক সাইডে, আল্লাহ রাসূল এক সাইডে। উনি এমন ব্যক্তিত্ব ছিলেন যিনি প্রত্যেক রমজানে 61 বার কোরআন খতম দিয়ে দিতেন।
গোসে বাদ রহমতুল্লাহি আলাই নাকি প্রতি রাতে 15 বছর যাব এক খতম কোরআনুল করিমের তিলাওয়াত করতে।
হ্যাঁ,
15 বছর যাব,
15 বছর যাবার প্রতি
রাতে। এই জন্য আমি একটু মাদরি ফুল আরজ করব, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে চেষ্টার ফল পায়। আমরা একটু যদি চেষ্টা করি তাহলে আমরা কোরআনুল করিম শুদ্ধ শিখতে পারবো। হয়তো অবহেলার মধ্যে ছোটবেলায় আমি শিখতে পারি নাই, সুযোগ হয় নাই, এখন তো পঞ্চাশ বছর।
এটা আসলে হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আমার মালিক আল্লাহ তাআলা,
আল্লাহ
জি,
আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। দেখুন, এই দুনিয়াতে যা কিছু আছে তা একদম ক্ষণস্থায়ী, কিছুই স্থায়ী না,
অবশ্যই
চলে যাব,
অবশ্যই চলে।
এই যে অনুভূতিটা, আরেকটা হচ্ছে আমাকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে,
জি,
কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আছে কিয়ামত তো আছে, কবরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হবে।
আল্লাহ,
এই এহসাস আমার যখন হবে যে আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিচ্ছে, তো আমি এই আল্লাহ তাআলার পাক কালামের জন্য কেনই বা সময় বের করব না। আরেকটা বিষয় হচ্ছে, সব কিছু শিখছি, সবকিছু শুদ্ধভাবে আমি শিখছি,
কিন্তু আমার মৃত্যুর পরে যে সময়ের কোনো শেষ নাই, আর সেই সময় ল্যাঙ্গুয়েজটা কি হবে? আরবি?
আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা এহসাস করুন, মেইন কথা হচ্ছে এহসাস, আপনার মনের মধ্যে এটা অনুভূতি জাগান যেটা আমার রবের কালাম, বাকি কালামের হিসাব কোনো নেওয়া হবে না, আমার রবের কালামের হিসাব নেওয়া হবে, কেন শিখিনি। তো এই জিনিসটা আপনার অন্তরের মধ্যে ধারণ করুন, কোনো দ্বিধাবোধ করবেন না যে আমি এই বয়সে যদি কোরআন শিখি মানুষ আমাকে কি বলবে, আর এটা আমার আল্লাহ তাআলার কালাম, আমার আল্লাহ তাআলার কালাম শিখতে কিসের কিসের লজ্জা, কিসের শরম, কিসের হায়া? মানুষ এত বছর বয়সে এত কিছু শিখছে, দেখুন আপনি দেখবেন অনেক স্পোকেন ইংলিশ ক্লাসের মধ্যে এমনও রয়েছে যে অনেক বয়স হয়ে গিয়েছে, তারা এত এত লাস্ট এজে এসেও তারা ইংলিশ শিখছে। আচ্ছা, অনেক অনেকজনকে দেখবেন আপনার লাস্ট স্টেজে এসে মেডিসিন বিশেষজ্ঞ হওয়ার জন্য মেডিসিনের
আমি লজ্জা কেন করবো? দেখেন লজ্জা আসে আমাদের সাধারণত দুনিয়াতে, আমরা দেখেন দুনিয়াকে তো আমরা কাছি, কোন সময় আমরা দুনিয়াতে কেউ যদি নিজের একটু টাকা ইনকাম করার জন্য বা দুনিয়াতে তার সুখের জন্য যখন সে অভাবের মধ্যে পড়ে যায়, আরে লজ্জা কিসের, আমাদের আমার পেট তো চালাতে হবে না, যেমন করুক আমাদের টাকা ইনকাম করতেই হবে। তো যেই আমার একটা মাত্র পথ, আমি যদি কোরআনে পাক যদি না শিখি, কোরআনে পাক যদি আমি পড়তে না জানি, তাহলে আমার তো আঁকে হাতে সফল হওয়ার কোনো পথই নেই। হয়তো বা দুনিয়াতে আপনার হয়তো বা টাকা ইনকাম করার একটা পথ বন্ধ হয়ে গিয়েছে, অন্য হয়তো বা 10টা পথ খুলে যাবে, কিন্তু যদি আপনার কোরআনে পাক আপনি পড়তে না জানেন, আপনি কোরআনের পাক পড়তে না জানেন, নামাজই হচ্ছে না, আর আপনার কেয়ামত সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে, আর আপনি প্রশ্ন যদি দিতে না পারে তাহলে আপনার আর কি থাকলো?
মূল কথা হচ্ছে আমাদের আগ্রহ।
দেখেন আজকে আমরা কয়েকজন মুসলমানের ঘরের মধ্যে কোরআনে পাক তার আলমারির উপর রয়েছে ঠিক, কিন্তু পরিষ্কার পড়ছে না, এটা দূরের কথা, কিন্তু পরিষ্কার রয়েছে, আমি বলবো পরিষ্কার একদম, যেটাভাবে আজকে আমি নিজের মোবাইলকে বলেন নিজের কাপড় চোপড়কে পরিষ্কার রাখছি, এটা যেন একটু ময়লা না বাজে, কিন্তু আমার কোরআনে পাকের উপর যে কাপড় দিয়ে আমি ঘুরে রেখেছি ওই কাপড়টা কয়জন করে আপনি পরিষ্কার হয়েছে আমাকে আপনি একটু বলেন তো দেখি।
এই যে কোরআন পাকের গেছে, এদের কারণ হচ্ছে কোরআন পাকের তিলাওয়াত আমাদের নেই, কারণ আমাদের আগ্রহ নেই দুনিয়াবি ডিগ্রির জন্য, আমাদের যেভাবে আগ্রহ যেভাবে দৃঢ় পথ হয় সেটা যদি কোরআনে পাকের প্রতি হতো আমরা অনেক কিছু পারতাম। আর তো দুনিয়াবি ডিগ্রি অর্জনের জন্য আমরা চেষ্টা করছি এবং কামিয়াবি হচ্ছি, যদি আমরা কোরআনে পাকের প্রতি একটু যদি আগ্রহ বাড়িয়ে দিতাম, যদি একটু আমার দৃঢ় প্রত্যয় থাকতো, তাহলে দেখবেন আমি সহজে
ভালো লাগলে তাকে আমরা বলি দোয়ার জন্য। তো দেখেন আজকে আমার ঘরের মধ্যে পেরেশানি, আমার ঘরের মধ্যে অভাব, আমার ঘরের মধ্যে আজকে কোনো অভাবে ছুটছে না, তো তাকে আমি প্রশ্ন করবো তার ঘরের মধ্যে যে আল্লাহ তাআলা বাণী কোরআনে পাক রয়েছে এটার উপর সে কতটুকু পড়ছে, সে কতটুকু আমল করছে এটাকে, এটাকে সে সারাদিনের মধ্যে তার প্রতি একটা শিডিউল রয়েছে, একটা রুটিন রয়েছে, আমি অমুক অমুক কাজ করবো, কিন্তু আজকে আমাদের রুটিনের মধ্যে কি এই কোরআনে পাক খোলা এটা কি রয়েছে আপনি মনে করেন?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহ,
আজকে আমরা কোন মানে বুজুর্গ ব্যক্তিদের কাছে ওলামাই কেরামের কাছে দোয়ার জন্য হাত পাতি, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে আমার হেদায়ত, কোরআনটা হচ্ছে আমার একটা সংবিধান। আমরা যখন কোনো সমস্যায় পড়ে যায় তখন ওই সমস্যা সলভ করার জন্য, এটা দূর করার জন্য আমরা এর পথ খুঁজি। তো আমাদের যত সমস্যা রয়েছে ওই সমস্যার সমাধান কোরআনে পাকে রয়েছে, আমরা একটু কোরআনকে পড়ি এবং কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনের মধ্যে শিফা রয়েছে। আল্লাহ বলছেন মা হুয়া শিফা, এর মধ্যে কি রয়েছে? শিফা রয়েছে, আরোগ্য রয়েছে। আমরা বিপদের সম্মুখীন হয়েছি কোরআন পড়ি, আমি মুসিবতের সম্মুখীন হয়েছি কোরআন খুলে পড়তে থাকি, দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিবেন, সমাধান দিবেন। ইসলামী ভাইরা, আমরা কোরআন পড়ি, কোরআনের আমরা যেভাবে একটা টিভিকে আমাদের মূল্যবান জিনিসকে যেভাবে সংরক্ষণ করি, যেভাবে আমি তাকে যত্ন করি, আমরা কোরআনকেও যত্ন করি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইসলামী জীবন, ইসলামী